সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা মহব্বত ও ভালোবাসা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাতের কথা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে মোবারকায় দরুদে পাকের ফজিলত ইরশাদ করেছেন, যেমনটি বর্ণিত রয়েছে আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা হযরতে সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীদের তাজেদার মাহবুবে সরদার মাহবুবে রব্বুল আলামিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করল, কিয়ামতের দিন তার জন্য আমার শাফাত নসিব হবে। প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যারা দরুদে পাক পাঠ করে তাদের নসিবই কত ভালো, তাদের তাকদীরের মধ্যে কেমন সৌভাগ্যবান যে কিয়ামতের ময়দানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত নসিব হবে। দরুদে পাকের এমনও ফজিলত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে দুনিয়াতে আমার প্রতি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার তত কাছেই থাকবে। তা আসুন না আমরা নিয়ত করি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাকে অনুরোধ করব আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা, আমরাও আমাদের প্রত্যেক দিন ইনশাআল্লাহ অধিক পরিমাণে দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসুন শুরুতে একবার দরুদ পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নিয়ত আমল থেকে উত্তম, আসুন নিয়ত করি। আল্লাহ তাআলা সন্তুষ্টি সওয়াব হাসিলের নিয়তে মনোযোগ সহকারে বয়ান শুনবো, যা শুনবো আমল করব, স্মরণে রাখবো, অপর ভাইয়ের নিকট নেকির দাওয়াত স্বরূপ পৌঁছে দেবো ইনশাআল্লাহ তাআলা। প্লিজ টাইম ভাইরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ পাকের দরবারে যতই শুকরিয়া আদায় করি না কেন, এর শুকরিয়া শেষ হয়তো হবে না। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ইমানদার বানিয়েছেন। আমরা যেমনভাবে মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকায় একজন মানুষ, একজন মুসলমান হিসেবে আমি আমার জীবনকে কিভাবে অতিবাহিত করব সেটার পরিপূর্ণ বিধান আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। দুনিয়াতে এমন কোনো কিছুই নেই যা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকায় আরজ করা হয় নাই, বলা হয় নাই, আলোচনা হয় নাই। কেয়ামত অবধি যারা আসবে, কেয়ামত অবধি মুসলমানদের ইবাদত, রিয়াজত, মুসলমানদের অবস্থা, আল্লাহ পাকের হুকুম সম্পর্কে, শরীয়তের বিধান সম্পর্কে, মুসলমানরা কি খেতে পারবে, কোন জিনিস হারাম, কোন জিনিস হারাম, কোথায় যেতে পারবে, কোন সময় কি করবে, পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম বর্ণনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য, রিয়াজতের জন্য। এখন আমরা মুসলমান, আমরা মানুষ, আমাদেরকে চলতে হলে দুনিয়ায় শক্তির প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? শক্তির প্রয়োজন হয়। সেই শক্তি আমরা কোত্থেকে পাই, কোথায় থেকে পাই? খাবারের মাধ্যমে। খাবার যদি কেউ না খায় শরীরে শক্তি আসবে? আসবে না। এখন খাবারের মাধ্যমে আমরা শক্তি পাবো, আল্লাহ পাক এমন কুদরতি ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ, আমাদের ধর্ম কতই না সুন্দর, যেই খাবারটা আমরা খাবো সেটার বিধানও আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। কোন খাবারটা আমার জন্য শরীয়তে জায়েজ, কোন খাবারটা আমার জন্য নাজায়েজ, হারাম, সেটাও শরীয়তে বর্ণনা করে দিয়েছে। আজকে বয়ান ইনশাআল্লাহ আমরা হালাল উপার্জন এবং হারাম থেকে বাঁচার কিছু গুরুত্বপূর্ণ দিক শ্রবণ করব। হারাম কতটা মারাত্মক হয় কিন্তু শরীয়তের জ্ঞান না থাকার কারণে আজকে আমরা আমাদের ইবাদতের মধ্যে স্বাদ পাই না কেন, কারণ শরীয়তের জ্ঞান নেই, যার কারণে আমাদের খাবারটা হালাল কিনা হারাম সেটা আমরা জানছি না। যুগশ্রেষ্ঠ একজন আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন, যার নাম হচ্ছে হযরতে সাইয়েদুনা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহ। ওনার বর্ণনা হচ্ছে যে তিনি রহমাতুল্লাহ আলাইহ জীবনের একটি বড় অংশ সফরে কাটিয়েছেন। তিনি বলেন, একবার আমি বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদে আকসায় রাত কাটালাম। আমি দেখলাম যে রাতের কোনো এক সময় সেখানে দুজন ফেরেশতা এলো। তাদের মধ্যে একজন ফেরেশতা অপরজনকে বলতে লাগলো, দেখো দেখো এই হচ্ছে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহ। প্রথমে জিজ্ঞাসা করলো এই মানুষটিকে, অপরজন বলল ইনি হচ্ছে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহ, তাকে তো এখন তার মর্যাদা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অপর ফেরেশতা জিজ্ঞাসা করলো ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহকে তার মর্যাদা থেকে কেন সরিয়ে দেওয়া হয়েছে। তখন তার প্রশ্নে ফেরেশতা বলল, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহ বসরায় ছিলেন, একবার তিনি এক দোকান থেকে খেজুর কিনলেন। যখন তিনি খেজুর নিয়ে যেতে লাগলেন তখন দেখলেন যে একটি খেজুর নিচে পড়ে আছে। তিনি ভাবলেন যে এটা হয়তো আমার খেজুর যেটা আমার থলে থেকে পড়ে গেছে। ওনার সন্দেহ হয়েছে, তিনি রহমাতুল্লাহ আলাইহ কী করলেন, সেই দোকানের সামনে থেকে সেই খেজুরটা নিয়ে নিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে তার মর্যাদা থেকে সরিয়ে দিয়েছে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহ যখন এটা শুনলেন, একজন ফেরেশতা অপরজনকে বলতেছে, তিনি সাথে সাথে বসরায় চলে গেলেন, গিয়ে সেই খেজুর মালিককে তার খেজুরটা ফিরিয়ে দিলেন এবং তার থেকে মাপ চাইলেন। চেয়ে তখন তিনি রহমাতুল্লাহ আলাইহ যখন আবার বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন, তখন দেখলেন যে ওই দুজন ফেরেশতা একজন আরেকজনকে বলতেছে, দেখো দেখো ইনি হচ্ছে সেই ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহ যিনি খেজুরের মালিককে খেজুর ফিরিয়ে দিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটা থেকে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় ব্যাপার। যারা আজকে আমরা ক্রয় করার সময় বিক্রেতা থেকে না জিজ্ঞেস করে, তার থেকে অনুমতি না নিয়ে তার একটা ধনিয়া পাতা, একটা কাঁচামরিচ বা এক মুঠো চাউল বা একটা পেঁয়াজ বা একটা রসুন, যেটাই হোক না কেন, এক্স ওয়াই জেড একটা বস্তুই যে আমি বিক্রেতা থেকে দোকানদার থেকে তার অনুমতি না নিয়ে আমার থলেতে ভরে নিলাম, আমি কি চিন্তা করেছি এটা হালাল না হারাম? আমি কি চিন্তা করেছি কিয়ামতের ময়দানে তাকে এটার বদলা দিতে হবে? আজকে আমাদের হয় কি, বাজার করতে গেলাম, এখন দোকানি সেটাকে মাপ দিল, মেপে যখন নিয়ে আসতেছে আমি নিচ থেকে একটা নিয়ে নিলাম, কোনো ঝালমুড়িওয়ালাকে দেখলাম এখন বেচারা ঝালমুড়ি বানাচ্ছে, আমি তার থলে থেকে মুড়ি খাচ্ছি, হয় কি না? এখন যে আমি যে মুড়ি যে খেলাম এটা কার হক খেলাম? আমি যে তার থেকে চানাচুর খেয়ে ফেললাম, কোনো বাদামওয়ালা দেখলাম তার থলে থেকে বাদাম নিয়ে নিলাম, এই যে আমি তার বাদামটা খেয়ে ফেললাম এটা আমি কার হক খেলাম? চিন্তা কি এসেছে আমাদের কখনো? মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহের এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যখনই আমি ক্রয় করার জন্য বা বিক্রয় করার জন্য বা বাজার করার জন্য যখনই কোথাও যাই, তখন আমার হকের চেয়ে আমি যেটা কিনেছি ক্রয় করেছি তার থেকে বেশি আমি নিতে পারবো যদি নিয়ে থাকি, কিয়ামতের দিন আমাকে সেটার বদলা দিতে হবে। আল্লাহ করিম আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, দেখলেন তো আল্লাহ ওয়ালাদের কতই না অনন্য শান, এই মহান মর্যাদার অধিকারী ব্যক্তিগণ গুনাহ থেকে মাসুম নন, নিষ্পাপ নন, আল্লাহর ওলিরা হচ্ছে মাহফুজ, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদ রেখেছেন। সমস্ত আম্বিয়ে কেরাম আর ফেরেশতারা হচ্ছে মাসুম, ওনাদের মধ্য থেকে গুনাহের কাজ হওয়ার সম্ভাবনা, খারাপ কাজ কোনো আম্বিয়ে কেরাম থেকে ফেরেশতা থেকে প্রকাশ পাবে না। কিন্তু আল্লাহ ওয়ালা যারা ছিলেন তারা ভুল থেকে পবিত্র ছিলেন না, তারা নিষ্পাপ ছিলেন না, তারা হচ্ছে মাসুম না, তারা হচ্ছে মাহফুজ, আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ পাক নয়তম পারা সুরা আরাফের 201 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয় ওইসব লোক যারা তাকওয়ার অধিকারী হয় যখন ওই তাদেরকে কোনো শয়তানি খেয়ালে ছোঁয়া স্পর্শ করে তখন তারা সাবধান হয়ে যায়, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, মুমিন মুত্তাকির প্রকৃতি শয়তানি কুমন্ত্রণা ইবলিশের চিন্তা ভাবনা গ্রহণ করে না, যখন কখনো মুমিন এই বিষয়গুলি অর্থাৎ শয়তানি কুমন্ত্রণা, ইবলিশের চিন্তা ভাবনা, জানা অজানায় কোনো ভুল ইত্যাদির সম্মুখীন হয়, তবে আল্লাহ তাআলা পক্ষ থেকে তাকে সেই ভুল মনে করিয়ে দেওয়া হয় যে তুমি যেটা করতেছো সেটা ভুল, সেটা শরীয়ত পন্থী না। যখন তাদেরকে মনে করিয়ে দেওয়া হয় তারা সেখান থেকে ফিরে আসে। তাদের জন্য মুমিন মুত্তাকির জন্য, যারা তাকওয়াবান, যারা মুমিনদের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, অনেকে তো নামে মুসলমান রয়েছে কিন্তু তাকওয়ার অধিকারী হয় না, ইখলাস জিনিসটা থাকে না। মনে রাখবেন, ইবাদতের মধ্যে যদি তাকওয়া না থাকে, আমার রিয়াজতের মধ্যে যদি ইখলাস না থাকে, একনিষ্ঠতা না থাকে, এই ইবাদত কবুল হবে না। আমি যখন নামাজের নিয়ত বান্ধব আল্লাহু আকবার বলে, এখন আমার নিয়ত কি, আমি কাকে রাজি করার জন্য নামাজ পড়ছি? আমি যখন মাহফিলে চলে আসলাম, এখন আমি কি মাহফিলে আসার উদ্দেশ্য ঘোরাফেরা করা নাকি মাহফিলে বসা? যদি নিয়ত থেকে ঘোরাফেরা, আমি সারাক্ষণ বসে থাকলাম, সওয়াব পাবো না? এই জন্য ইবাদতের পূর্বে আগে মুত্তাকি হতে হবে, তাকওয়া থাকতে হবে আমার মধ্যে, ইখলাস থাকতে হবে। এখন দেখা যায় লক্ষ টাকা আমি দান করে দিলাম, ইখলাস নেই, আল্লাহর সন্তুষ্টি নেই, এই ইবাদত কোনো কাজে আসবে না। আমি রেল সুন্না দামাত বারাকাতুল্লাহ আলিয়ার মাদানী মুজাকারাই একবার একটা ঘটনা শোনাইছিলেন আমাদের নিগ্রানেশ্বরা, যে আল্লাহর সন্তুষ্টি কাকে বলে। এক জামানায় এক যুগে এক বাদশাহ ছিল। কে ছিল? বাদশাহ। বাদশাহ এটা ঘোষণা করলো, আমি আমার বাদশাহিয়াতের মধ্যে, সালতানিয়াতের মধ্যে একটা মসজিদ বানাবো। কয়টা মসজিদ? একটা। শর্ত দুইটা। শর্ত কয়টা? দুইটা। প্রথম শর্ত হচ্ছে, এই মসজিদ বানানোর সময় কেউ এক টাকাও দিতে পারবে না, সব টাকা কে দিবে? আমি দেব। দ্বিতীয় শর্ত হচ্ছে, এই মসজিদ বানানোর পর এই মসজিদের উপরে আমার নাম লিখে দেওয়া হবে, যে এই মসজিদটি অমুক বাদশাহ বানিয়েছে, বাদশার হুকুম মতো আলি শানভাবে অনেক সুন্দর একটি মসজিদ বানানো হলো, কেউ টাকা দেয় নাই, এক টাকাও, বাদশার নাম লিখে দিছে। মসজিদ বানানোর কিছুদিন পর বাদশাহ ঘুমাইছে, ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতেছে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে, আর ওই মসজিদ থেকে যেটা বাদশাহ বানাইছে, বাদশার বানানো সেই মসজিদ থেকে বাদশার নাম সরিয়ে একজন মহিলার নাম লিখে দিছে। কোথায় দেখতেছে? স্বপ্নের মধ্যে। কারা করতেছে? ফেরেশতারা। বাদশাহ স্বপ্ন দেখার পর সকালবেলা জাগ্রত হলো, হয়ে তার সৈন্যবাহিনীকে পাঠালো, গিয়ে দেখো কার এত সাহস, আমার মসজিদ থেকে আমার নাম সরিয়ে একজন মহিলার নাম লিখে দিছে। সৈন্যরা গেল, গিয়ে দেখতেছে এটা তো স্বপ্ন ছিল, বাস্তবে বাদশার নাম সরানো হয়নি। সৈন্যরা তাকে এসে বলল, জনাব, আপনার নাম তো সরানো হয় নাই, আপনি ভুল দেখেছেন। বাদশাহ বলল, তাই, ঠিক আছে। দ্বিতীয় রাতে আবার ঘুমাইছে, ঘুমের মধ্যে একই স্বপ্ন, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে, বাদশার নাম সরিয়ে মহিলার নাম লিখে দিছে। বাদশাহ আবার সকালবেলা সৈন্যবাহিনীকে পাঠাইল, কার এত সাহস, আমার নাম সরিয়ে মসজিদে মহিলার নাম লিখে দেয়। সৈন্যরা গিয়ে দেখলো বাদশার নাম এখনও আছে, এখনও বাদশার নাম আছে, সরানো হয়। কয়দিন দেখছে? দুই দিন। তৃতীয় রাতে আবার ঘুমাইছে, ঘুমের মধ্যে আবার একই স্বপ্ন, যে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে, বাদশার নাম সরিয়ে একজন মহিলার নাম লিখে দিছে। বাদশাহ এখন চিন্তা করতেছে, তিন রাত একই মহিলাকে দেখছি, এবার মসজিদে পাঠাবো না। সৈন্যবাহিনীকে বলল, যাও, এই নামের কোন মহিলা আছে যাকে আমি স্বপ্ন দেখি, যার নাম, এই নামের কোনো মহিলা থাকলে তাকে আমার কাছে নিয়ে আসো। সৈন্যবাহিনী খুঁজতে খুঁজতে একদম শেষ প্রান্তে চলে গেছে রাজ্যের, গিয়ে দেখতেছে একটা ছোট্ট ঘরের মধ্যে একজন বৃদ্ধ মহিলা, যে এতটাই গরিব ছিল, অনেক গরিব ছিল, অনেক একদম হালাত তার অবস্থা অনেক খারাপ ছিল, একদম বৃদ্ধ মহিলা, অনেক গরিব। সৈন্যরা ওই মহিলাকে ধরে আনছে বাদশার নিকট। বাদশাহ বলল, হে মহিলা, তোমার নাম কি? বলল, এটা। তোমার নাম আমি দেখি প্রত্যেক দিন মসজিদের মধ্যে ফেরেশতারা লাগিয়ে দেয় আমার নাম সরিয়ে, এটার কারণ কি? আমি এটা ঘোষণা করেছি যে এই মসজিদে কেউ এক টাকাও দিবে না, এখন তোমার কাছে প্রশ্ন, তুমি কি দিয়েছ? মহিলা বলল, জানাব, আমি তো কিছুই দেই নাই। বাদশাহ বলল, না না, তুমি দিয়েছ। মহিলা বলল, আমি দেই নাই। এরকম তর্ক চলতেছে, বাদশাহ বলল, তুমি দিয়েছ? মহিলা বলতেছে, না না, আমি এক পয়সাও দেই নাই। তখন মহিলা বলল, হা হা, আমার মনে পড়েছে। বাদশাহ বলল, কি? একদিন দেখলাম আমি যখন মসজিদের কাজ চলতেছিল, আমি দেখলাম ওই মসজিদের সামান, মসজিদের আসবাবপত্র, উদাহরণস্বরূপ ইট বালি সিমেন্ট আনার জন্য আপনি একটা গাদা রাখছিলেন, গাদা যেটা ছিল সেই গাদাটাকে আপনি একদিন বেঁধে রাখছিলেন, গলার মধ্যে রশি ছিল, সে খুব পানি পিপাসার্থ ছিল কিন্তু পানির বালতিটা অনেক দূরে ছিল, যার কারণে সে পানিটা সেখান থেকে পান করতে পারতেছে না। আমি কিছুই করি নাই, শুধুমাত্র ওই তৃষ্ণার্ত প্রাণীটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ওই বালতিটা তার সামনে এনে দিয়েছি, সে সেখান থেকে পানি পান করেছে, বাদশা বলল, হে মহিলা, আমার মনে হচ্ছে তুমি যে আমার প্রাণীটাকে পানি পান করিয়েছ এই আমলটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। বাচ্চা এটা ঘোষণা করলো, যাও যাও, আজকে থেকে আমি ঘোষণা করে দিলাম এই মসজিদের মধ্যে আমার নাম থাকবে না, এই মসজিদের মধ্যে ওই মহিলার নাম লিখে দেওয়া হবে। তখন সেটাই করা হলো, ওই বাচ্চার নাম সরিয়ে সেই মহিলার নাম লিখে দিল। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমাদের শিক্ষার বিষয়, আজকে আমরা যারা আল্লাহর ঘরে দান করি আমাদের নিয়ত কী থাকে, আজকে আমরা যারা মাহফিলের ইন্তজাম করি, আয়োজন করি, তখন আমার নিয়ত কী? আমার দিলের মধ্যে হাত দিয়ে দেখি, আমার নিয়ত তো মানুষকে দেখানোর জন্য যদি এমন হয়ে থাকে তাহলে আমার এই মাহফিল করা, এই প্রোগ্রাম করা, এই মসজিদে দান করা কোনো কাজে আসবে না। কাল কিয়ামতের ময়দানে কিছু কিছু বান্দার আমল নামাকে ফেরেশতারা প্যাকেট করে বান্দার মুখের মধ্যে ছুঁড়ে ফেলবে, বলবে যাও যাও তার কাছে যাও, যার জন্য তুমি নামাজ পড়েছ, যার জন্য তুমি ইবাদত করেছ। আজকে আমাদের অবস্থা হয় কি, জুমার দিন যদি এক টাকা মসজিদে দেয় সেটাকে এলান করতে হবে, মাহফিলে যদি এক লক্ষ টাকা দেয় সেটাও নাম ঘোষণা করতে হয়, উমুক হাজি সাহেব এত টাকা দান করেছেন। আরে আপনার কাছে প্রশ্ন, আমি যে দান করলাম কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য দান করলাম। গোপনে দান করলে কি আল্লাহ দেখে না? যদি দেখেই থাকে তাহলে কেন ঘোষণা করতে হয়, উমুক হাজি সাহেব আমাকে দান করেছে, উমুক ব্যক্তি আমাকে এটা দিয়েছে, আমি অনেক বড় ব্যক্তিত্ব হয়ে গিয়েছি, আমার ব্যানারের মধ্যে আমার নাম না লেখা হলে আমি মাহফিলে আসবো না, আমি কোথাও যাব না, আমি এটা করব না, আমি সেটা করব না। আরে ভাই নিয়ত তো দেখুন, আমার নিয়ত কি? আমি আজকে বয়ান করছি, আপনি বয়ান শুনছেন, আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন কি, কার জন্য? মানুষকে দেখানোর জন্য। আজকে যদি মানুষ হজ করে আসে, যদি তার নামের আগে হাজি না বলা হয় মানুষ গরম হয়ে যায়, মানুষ রাগ করে ফেলে, আরে আমি যে আল্লাহর ঘরে খানা কাবা তাওয়াফ করেছি মানুষকে দেখানোর জন্য, আমি যে মদিনা জিয়ারত করেছি মানুষকে দেখানোর জন্য, আমি খানা কাবার সেই উত্তপ্ত বালির মধ্যে খালি পায়ে হেঁটেছি, সে আরাফার ময়দানে আমি গিয়েছি সাফা মারওয়ার সাই করেছি, শয়তানকে পাথর মেরেছি মানুষকে দেখানোর জন্য, আমাকে যেন হাজি বলে, এই নিয়ত যদি থাকে আমার এই হজ কোনো কাজে আসবে না। আমি যদি মসজিদে দেওয়ার সময় এটা নিয়ত থাকে, মানুষ আমাকে বাহাবা দিবে, মানুষ আমার নাম ব্যানারের মধ্যে লিখবে, মানুষ আমার নাম পোস্টার বানাবে, মানুষকে দেখাবে, যদি এই নিয়ত থাকে আমার মাহফিল করা, আমার টাকা দেওয়া, আমার সৎকার করা, আমার ইবাদত, আমার রিয়াজত কোনো কিছুই কাজে আসবে না। মনে রাখবেন, ইবাদতের মধ্যে যদি মিশ্রতা আনতে হয় ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন, যদি কেউ নফল রোজা রাখে, কি রোজা রাখে? নফল রোজা রাখে, সে যেন তার দাড়ির মধ্যে তেল দেয়। কিসের মধ্যে তেল দেয়? যেন দাড়িতে তেল ব্যবহার করে, ওই তেল ব্যবহার করার পর হাতটা যেন তার তৈলাক্ত হাতটা যেন তার ঠোঁটের মধ্যে একটু লাগিয়ে দেয়। কেন? তৈলাক্ত হাত যখন ঠোঁটে লাগিয়ে দিছে তখন ঠোঁটগুলো তৈলাক্ত হয়ে গিয়েছে, মানুষ আর তখন বুঝতে পারবে না সে রোজাদার। স্বাভাবিক হয় এটা আমাদের, আমরা যখন রোজা রাখি কিছু না খাওয়ার কারণে, কিছু পান করার না করার কারণে কি হয়, ঠোঁট অনেক শুকিয়ে যায়, মুখটা শুকিয়ে যায়, এটার নাম হচ্ছে ইখলাস। আজকে আমরা নামাজ পড়ি মানুষকে বলে বলে বেড়াই, আমি তাহাজ্জুদ পড়ি, আমি ইবাদত করি, আমি নফল রোজা রাখছি। প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের ইবাদত, আমাদের রিয়াজত, আমাদের যত কিছু রয়েছে সেটা কার জন্য? একমাত্র 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 কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনছিলাম হালাল ইনকামের ব্যাপারে, বর্ণিত রয়েছে প্রসিদ্ধ তাবি বুজুর্গ হযরতে সাইয়েদুনা ওয়াহাব বিন মুনাব্বি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে, বনি ইসরায়েলের এক লোক তার পূর্ববর্তী সকল গুনাহ থেকে তাওবা করল, 70 বছর পর্যন্ত এমনভাবে ইবাদত করতে রইল যে দিনে রোজা রাখত আর রাত জেগে ইবাদত করত, কোনো উন্নত মানের খাবার খেত না, কখনো কোনো ছায়ার নিচে আরাম করতো না। যখন ওই ইবাদত গুজার আবিদ ব্যক্তির ইন্তেকাল হলো, তখন কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কীরকম আচরণ করেছেন? ওই ব্যক্তি বলতে লাগলো যে, আল্লাহ পাক আমার হিসাব নিলেন, তারপর আমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলেন, কিন্তু আমি একদিন একজন ব্যক্তির অনুমতি ছাড়া তার একটি কাঠের টুকরো নিয়ে নিজের দাগ পরিষ্কার করেছিলাম, আল্লাহ পাক তা ক্ষমা করেননি, সেই কাজটির ক্ষমা করিয়ে নিতে পারেনি, যার কারণে এখনো পর্যন্ত আমি জান্নাতে যাওয়া থেকে আটকে রয়েছি। হায় হায়, একটা কাঠের টুকরো নিয়ে, কাঠের একটা সরাকা নিয়ে শুধুমাত্র দাঁত খিলাল করছে, এর কারণে আল্লাহ নিজের হক মাফ করে দিয়েছেন কিন্তু বান্দার হক মাফ করবেন না। আজকে আমরা দেখি আমাদের অবস্থা হয় কি, ক্ষেতের মধ্যে যখন ধান চাষ করা হয়, কোনো কিছু চাষ করে, একদম চাষ করতে করতে অন্যের জমির মধ্যে ঢুকে যায়, হয়নি?
একদম ধূপ্ত রূপে তার জমিনে প্রবেশ করে ফেলে। আইল লাইল খেতের লাইল কাটতে কাটতে আরেকজনের লাইলে চলে যায়, বান্দা চিন্তাও করে না। আরে ভাই চিন্তা করা দরকার, যেই জমির মধ্যে অন্যের জমিনকে আমি জোর জবরদস্তি দখল করে, যেই জমির মধ্যে আমি একটা ধান গাছ লাগালাম, সে একটা ধান গাছের একটা ভাত যদি আমার পেটে যায় 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। হ্যাঁ, হারামের এক লুকমা যদি পেটে থাকে 40 দিন ইবাদত কবুল হয় নাই। আজকে মদ খাওয়া আমরা হারাম মনে করি, ঘুষ খাওয়া আমরা হারাম মনে করি, সুদ আজকে আমাদের জন্য হারাম হয়ে যায়। আরে সব কিছু হারাম রয়েছে, যেটা আমি পরের হক নষ্ট করে খেলাম সেটা কীভাবে হালাল হয়, সেটা কীভাবে কেন হারাম হয় না, সেটাও তো হারাম, কিন্তু আমরা চিন্তা করি না। মনে রাখবেন, যদি কেউ দুনিয়াতে জোর জবরদস্তি করে কারো 3 পয়সা নিয়ে নেয়, কাল কিয়ামতের ময়দানে সে 3 পয়সার বিনিময়ে তাকে 700 রাকাত জামাত সহকারে নামাজ দিয়ে দিতে হবে, 700 রাকাত জামাত দিয়ে দিতে হবে। আর কিয়ামতের ময়দান তো অনেক রয়েছে পরে, এই দুনিয়ার জমিনে যা ইবাদত করলাম সেটা কবুলই হবে না, কারণ হারাম রয়েছে পেটে। আমার খাবারটা তো হালাল না, আমি যা খাচ্ছি সেটা তো হালাল না, সেটা তো হারামের থেকে উপার্জন হচ্ছে। হয় এরকম, যখন মানুষের গাছে আম ধরে, বড়ই ধরে, এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি একটা আম পেরে নিলাম, যার গাছ থেকে আম পারলাম তার থেকে অনুমতি নিছি আমি, যার গাছের বড়ই আমি খেলাম অনুমতি নিছিনি তার, আমি আমার ক্ষেত থেকে তার ক্ষেতে চলে গেলাম, আমার ক্ষেতের পানি তার ক্ষেতে দিয়ে দিলাম, আমার ময়লা তার এখানে ফেলে দিলাম, অবস্থা কী হবে আমাদের? কখনো কি আমরা চিন্তা করেছি? আজকে হাজি সাহেব হয়ে যায়, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে যায়, কিন্তু হারাম উপার্জন ছাড়ে না। বান্দা হজ করে এসেছে, আল্লাহর ঘরে তাওয়াফ করে এসেছে, এসে সুদের ব্যবসা করে, এসে ঘুষের ব্যবসা করে, এসে হারামের মধ্যে লেগে যায়, এসে মানুষের লাল কেটে ফেলে। আমি যে হজ করলাম, আমি যে তাওয়াফ করলাম, আমি না মদিনাতুল মুনাওয়ারা দেখে তওবা করলাম, আমার সে তওবা কোথায় গেল? আমার সে হালাল উপার্জনের সেই মনমানসিকতা কোথায় গেল? যদি একটা কাঠের উকরো নিয়ে দাঁত খিলাল করার কারণে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে নাই, আমি আপনি যে হাজার না লক্ষ না কোটি কোটি টাকা মানুষের নষ্ট করে ফেলছি ব্যবসার নামে, ধোকাবাজির নামে, আজকে আমি যে হারাম উপার্জন করতেছি সেই হারাম উপার্জনের কী হবে? আজকে তো বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া অনেক আপডেট হয়ে গেছে, এখনও মোবাইলের মধ্যে SMS আসে যে এই লিঙ্কে ক্লিক করলে 1000 টাকা পাবেন, আসে কি না? আসে। প্রতারণা করার হারাম উপার্জন অনেক মাধ্যম তৈরি করে নিয়েছে। আর এবার চিন্তা করা দরকার, যে হারাম উপার্জন করে আমি আমার পেটকে ভর্তি করলাম, কবরে যাওয়ার পর জাহান্নামী ব্যক্তিকে হারাম উপার্জনকারী ব্যক্তির পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢেলে দিবে, পেটের মধ্যে সাপ দিয়ে দিবে, পেটের মধ্যে বিচ্ছু দিয়ে দিবে, বান্দার দাঁতগুলোকে পাহাড় পরিমাণ লম্বা করে দিবে, বান্দার শরীরের চামড়াকে এত মোটা করবে যদি কোনো ব্যক্তি 3 দিন পর্যন্ত হেঁটে যায়, যতদূর পর্যন্ত যেতে পারবে বান্দার শরীরের চামড়া তত মোটা হয়ে যাবে। আজকে আমি হারাম খাচ্ছি, কখনো কি চিন্তা করেছি কবর যেতে হবে, কবরে যাওয়ার পর একটা সাপ এমন ছুমল দিবে বান্দার 70 গজ জমিন নিচে চলে যাবে। আজকে আমি যে হারাম খাচ্ছি চিন্তা করছি, জিব্বাকে হারাম দ্বারা স্বাদের মধ্যে মগ্ন আছি আমি, জিব্বাকে হালাল দ্বারা না হারামের মাধ্যমে আমি স্বাদ পাচ্ছি। প্রতারণার ধোকার নতুন নতুন ফাঁদ মানুষ তৈরি করে, এই প্রতারণা সেই প্রতারণা। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই মানুষ হারাম কীভাবে উপার্জন করে, প্রতারণা কীভাবে দেয়, একটা খুব চমৎকার ঘটনা বর্ণনা করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সেটা আমাদের জন্য শিক্ষা। সেটা কি? এক যুগের মধ্যে একজন দর্জি ছিল। কি ছিল? দর্জি, কাপড় যে সেলাই করে। ওই দর্জির অভ্যাস ছিল, সে যখনই মানুষের কাপড় সেলাই করত, তার কাপড় থেকে এক টুকরো কাপড় সে নিয়ে নিত, এক টুকরো কাপড় কী করত? চুরি করে নিত। লোকেরা পেরেশান হয়ে একজন অফিসারের কাছে নালিশ করলো, উদাহরণস্বরূপ একজন পুলিশ অফিসারের কাছে, যে ভাইজান ওই দর্জির অভ্যাস হচ্ছে সে যখনই কাপড় কাটে, কাপড় সেলাই করে, তখনই আমাদের কাপড় থেকে এক টুকরো কাপড় কী করে নেয়, কেটে নেয়। পুলিশ অফিসার বললো, আচ্ছা ঠিক আছে আমি যাব। পুলিশ অফিসার তার কাছে গিয়ে বললো, দর্জির কাছে, আমি শুনেছি তুমি মানুষের কাপড় চুরি করো। সে বললো, না না না, আপনি মিথ্যা শুনেছেন, আমি এমন করি না। পুলিশ অফিসার বললো, ঠিক আছে আমি অনেক চালাক মানুষ, তুমি আমার কাপড়টা আমার সামনে কাটবা, আমি তোমার সামনে বসে থাকবো, তুমি আমার সামনে সেলাই করবা, এর মানে কি? যাতে তুমি কাপড় চুরি করতে না পারো। দর্জি বললো, ঠিক আছে। দর্জি কাপড় নিল, কেচি নিল, পুলিশ অফিসার বসে রয়েছে, এখন কাপড় কাটতেছে। হঠাৎ করে দর্জি বললো, যে ভাইজান আমি অনেকগুলো গল্প জানি, অনেকগুলো কৌতুক জানি, আপনাকে একটা কৌতুক শোনাই। অফিসার বলল, বসে বসে কী করবো, ঠিক আছে শোনাও। ওই ব্যক্তি একটা কৌতুক শোনালো, ওই বান্দা কৌতুক শুনে, ওই পুলিশ অফিসার, কৌতুকটা এত মজাদার ছিল, এত হাস্যকর ছিল, পুলিশ অফিসার কৌতুক শুনে হাসতে হাসতে মাটির দিকে তাকাইছে। কোথায় তাকাইছে? মাটির দিকে, জমিনের দিকে তাকাইছে। যেই মাত্র মাটির দিকে তাকাইছে, এই সুযোগে ওই দর্জি তার কাপড় থেকে একটু কেটে নিছে। ওই পুলিশ অফিসার দেখে নাই, প্রতারণার ফাঁদ দেখে না, হারাম উপার্জন। দর্জি এত সুন্দর কৌতুক বলছে, পুলিশ অফিসার বলতেছে ভাই তুমি তো অনেক সুন্দর কৌতুক পারো, আরেকটা শোনাও। আবার দর্জি আরেকটা কৌতুক শোনাইছে, গল্প শোনাইছে, এটা আরও বেশি হাস্যকর ছিল। ওই পুলিশ অফিসার তার গল্প শুনে আবার হাসতে হাসতে মাটির দিকে তাকাইছে, তাকাইতে দেরি হয়েছে। ওই পুলিশ অফিসার যখন নিচের দিকে তাকাইছে, দর্জি পুলিশ অফিসারের কাপড় থেকে এক টুকরা কাপড় কেটে নিয়ে চলে গিয়ে দিছে। এরকম কয়েকবার যাওয়ার পর পুলিশ অফিসার আবার বলল, ভাই আরেকটা গল্প শোনাও, আরেকটা কৌতুক শোনাও। তখন দর্জি বলল, ভাই আমি তো আপনাকে গল্প শোনাইতে পারি, সমস্যা হচ্ছে আপনার কাপড়টা ছোট হয়ে যাবে। কাপড়টা কী হয়ে যাবে মানে কি? যে আপনি যতবার আমি আপনাকে কৌতুক শোনাবো আপনি হাসতে হাসতে মাটির দিকে তাকাবেন, আমি আপনার কাপড় তত চুরি করে ফেলবো। বর্তমান আমাদের অবস্থা এমন, হারাম উপার্জনের মানুষ অনেকগুলো পন্থ অবলম্বন করে। আলু যেটা খারাপ সেটাকে নিচে দিয়ে দেয়, চাউল যেটা নষ্ট সেটাকে নিচে দিয়ে দেয়, টাকা যেটা ছিঁড়া সেটাকে টাকার ভান্ডিলের মাঝখানে দিয়ে দেয়। খ্রিস্টান ভাইরা, চিন্তা তো করি আমি, যে হারাম উপার্জন আমি প্যাটের মধ্যে ঢুকাইতেছি, প্যাটের মধ্যে নিচ্ছি আমি, কেয়ামতের ময়দানে সেটার ব্যাপারে প্রশ্ন হবে, সেটার ব্যাপারে প্রতারণা, যে যেটা আমি করতেছি এই প্রতারণার হকদার কে হবে, এটার ফল আমি পাব। তাই আমাদের উচিত হচ্ছে প্রতারণা থেকে সদা সর্বদা বেঁচে থাকা। আল্লাহ পাক আমার রিজিকে রাজা রেখেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে যে ব্যবসা দিয়েছে সেটাতে খুশি থাকা। কখনো কোনো অবস্থায় হারামের এক লোকমা খাওয়া যাবে, এক লোকমা খাওয়া যাবে, হালাল ব্যবসা আমরা করি, হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে বরকত নাই। গরুর মাংস যতই দাম হোক না কেন সেটার মধ্যেই বরকত, কুকুর যেমন হারাম সেটার মধ্যে বরকত কেউ খাবেও না। তো এটা বুঝতে হবে, হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, হারামের মধ্যে শিফা নেই, হারামের মধ্যে সুস্থতা নেই, হারামের মধ্যে বরকতও নেই। আল্লাহ করিম আমাদেরকে সদা সর্বদা মৃত্যুর আগ পর্যন্ত হালাল খাবার খাওয়ার তৌফিক দান করুক, সদা সর্বদা আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক, আল্লাহ করিম আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।